প্রতিবারের মতো এবারেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অত্যন্ত দৃপ্ত কণ্ঠে জোরালোভাবে বাংলাদেশের বক্তব্য তুলে ধরেছেন, বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানের বর্ণনা দিয়েছেন তিনি। এবারের ভাষণের বিশেষ তাৎপর্য আপনি কিভাবে দেখছেন?
এমনিতে এবারে ইউএনের মেইন থিমটা ছিল যে মানুষের, নির্যাতিত মানুষদের কিভাবে সহায়ক ভূমিকা তাদের সাহায্যে। আর সেই সময় এমন দুর্ঘটনা আমাদের দেশে ঘটল যে মায়ানমারের রোহিঙ্গা জনগণ আমাদের দেশে এসে, এবং তাও বিপুল পরিমাণে, 4,30,000 মতো এসেছে নতুন করে। তো এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বড় আমার ধারণায় ইউএনএ আসার সবচেয়ে বড় ইভেন্টটা হচ্ছে এই রোহিঙ্গার ইস্যুটাকে পৃথিবীর মাঝে তুলে ধরা, এবং তিনি খুব জোরালোভাবে তুলেছেন। তিনি তার সাধারণ পরিষদে বক্তব্যে সুনির্দিষ্ট কয়েকটি দাবি তুলেছেন, দাবিগুলো যুক্তিযুক্ত। যেমন তিনি বলেছেন যে নিধন, এই রোহিঙ্গাদের নিধন শুধু বন্ধ না, চিরতরে বন্ধ করতে হবে। এই ব্যাপারে কিন্তু সারা সিকিউরিটি কাউন্সিলের 15 জন সদস্য এবং মোটামুটি সব দেশের সদস্যরাই ঐকমত যে এই নিধন বন্ধ, এই জিনোসাইড বা এথনিক ক্লিনজিং বন্ধ করতে হবে। দ্বিতীয়ত উনি বলেছেন যে মহাসচিবের একটি অনুসন্ধানী দল মায়ানমারে গিয়ে তথ্যগুলো সংগ্রহ করবে। মায়ানমার সবসময় এগুলো অপোজিশন দিচ্ছে, এবং আরো দুঃখের বিষয় যে আগে মহাসচিবের একজন আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন যিনি এই মায়ানমারের ইস্যুটা দেখতেন, সেই পদটা বহুদিন ধরে খালি আছে এবং নতুন করে সেক্রেটারি জেনারেল কাউকে সে নিয়োগও দেন নাই। তৃতীয়ত যেটা উনি বলেছেন যে মায়ানমারের ভিতরে আখান প্রভিন্সে একটা নিরাপত্তা বলয় তৈরি করা, আর এইটা ইউএনের জন্য নতুন না, কারণ ইউএন কসোভোতে, প্যালেস্টাইনে, নিকারাগুয়ায়, বিভিন্ন জায়গায় এই ধরনের সেফ হ্যাভেন তৈরি করেছে এবং এইটা খুব উপযোগী হয়। কিন্তু এক্ষেত্রে এখনো আমরা এই যারা সদস্য রাষ্ট্র, বিশেষ করে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র, তাদের আমরা এখনো এই ব্যাপারে কনভিন্স করতে পারিনি, এবং এইটা আমাদের হাঁটতে হবে। তবে প্রস্তাবটি উত্তম।
জি, আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে, ইউএস এআইডির পক্ষ থেকে $40-50 লক্ষ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। জি, এবং আমরা জানি যে আপনি নিশ্চয়ই, আপনার মনে আছে যে 71 সালে আমরা যশোর রোড ধরে যেরকম অসহায় মানুষের ঢল দেখেছিলাম, ঠিক একই রকমভাবে উখিয়া, টেকনা এই সীমান্ত দিয়ে এরকম অসহায়, নিপীড়িত, নিগৃহীত, নির্যাতিত মানুষের ঢল চলে আসছে, এবং আপনি যেমন কিনা উল্লেখ করলেন,
দুর্গতি।
জি,
এবং এখানে আমি একটু বলে রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা করেছেন, বাংলার মানুষ সবসময় নির্যাতিত স্বপক্ষে, বঙ্গবন্ধু নির্যাতিত স্বপক্ষে ছিলেন, তিনি আবার দেখালেন বিশ্ববাসীকে যে বাংলাদেশের মানুষের হৃদয়টা অনেক অনেক বড় এবং তারা সত্যিকার মানবতার জয়গানে সোচ্চার।
জি, তো আমরা জানি যে জাতিসংঘ আনুমানিক এক হিসেবে বলেছে যে পরবর্তী 6 মাসে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের জন্য $20 কোটি প্রয়োজন হবে। তো এই সংগ্রহের সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করবেন?
নিশ্চয়ই, কারণ প্রথম ইউএনএসসিআর বলেছিল $77 মিলিয়ন। আমি বলেছিলাম এটা পিনান্ট, কারণ এই এদের রক্ষণাবেক্ষণ এবং অনেকদিন দীর্ঘস্থায়ী ভাবে রাখতে হবে, এদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে, খাওয়ারের ব্যবস্থা করতে হবে, এদের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে, ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। আপনার ডিমান্ড অনেক, সুতরাং এই বড় অঙ্ক, অনেক বড় অঙ্ক। তবে এটা সুখের বিষয় যে টাকাটা বর্তমানে খুব একটা ডিফিকাল্ট না, কারণ ইস্যুটা ভেরি সিরিয়াস। আমাকে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমার সাথে সাক্ষাৎ করেছিলেন সেদিন ওই ইউএন এর ফ্লোরে, এবং বলেছেন যে তাকে, তাদের যদি আমরা রিকোয়েস্ট করি, দে ক্যান কোঅর্ডিনেট ডোনার প্লেজিং মিটিং। আমি বাংলাদেশের অর্থমন্ত্রীকে সেটা জানিয়েছি যে তারা যদি প্ল্যানিং মিটিংটা করে তো অনেকেই এখানে কত টাকা দিবে তার একটা প্রস্তাব করবে, কারণ এখনো পর্যন্ত যে টাকাগুলো আসছে আমার ধারণা এগুলো পিনাট। তো এই ব্যাপারে সুযোগ আছে। আমি আগে একটা প্রস্তাব করেছিলাম যে সেক্রেটারি জেনারেল সাহেব নিজে সৌদ্যোগে এই ধরনের একটা প্ল্যানিং ইভেন্ট করতে পারেন UNDP কিংবা এদের মাধ্যমে, এগুলো সম্ভাবনা আছে। তবে এই যে আমি সবসময় বলে থাকি যে এর জন্য যথেষ্ট খাটুনি দরকার, কাজ করতে হবে, বাট দ্যার আর পসিবিলিটি, এবং এই টাকাগুলো প্রয়োজন হবে।
আমরা দেখেছি যে এর আগে যেমন মিরপুরে জেনিভা ক্যাম্প বিহারীদেরকে নিয়ে গড়ে উঠেছে, প্যালেস্টাইনে ফিলিস্তিনি শরণার্থীদেরকে নিয়ে শরণার্থী শিবির গড়ে উঠেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে ঠ্যাঙ্গারচরে এই রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের কথা বলেছেন, তো অনেকের মনে একটা আশঙ্কা দেখা দিচ্ছে যে এরকমভাবে একটা স্থায়ী শরণার্থী গোষ্ঠী শরণার্থী বসতি গড়ে উঠবে ভবিষ্যতে, হয়তোবা বাংলাদেশ ওই ভার কতখানি বইতে পারবে?
আপনি এটা প্রশ্নটা ঠিকই বলেছেন, এবং দুটো ইস্যু, একটা হচ্ছে যে দীর্ঘকালীনেরা এখানে থাকবে তারই সম্ভাবনা যথেষ্ট, আর আরেকটি হচ্ছে গিয়ে যে এরা এরাই যে বিরাট সংখ্যক নির্যাতিত লোক, দরিদ্র লোক, এদের সন্ত্রাস থেকে কিভাবে আপনার দূরে রাখা যায়, সেই কারণে একটা স্পেশাল এই ট্যাঙ্গারচর সেই চরপ্রিয়া সেখানে ওরা নিয়োগ থাকবে আর কি, 2000 মতো বাড়িঘর তৈরি করবেন এবং এটা হয়তো দীর্ঘকালীন হয়ে থাকবে। এবং এটা আর মজার কাহিনী, যে পাশেই আমাদের এই হাতিয়ায় বড় ধরনের অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে। তো এরা হচ্ছে 4 লাখ, তার আগের ছিল 4 লাখ 8 লাখের মতো, আগের গুলো তো আর খুঁজে পাওয়া যায় না। আমার ধারণা এগুলো দীর্ঘকালীন, ওই আপনি ঠিকই বলছেন যে আমাদের ঢাকায় মিরপুরে ওদের কিসের নাম বিহারীদের এইরকমই অবস্থা হয়তো হবে। তবে এদের যাতে উন্নত হয় এবং সেটার জন্য বিশেষ খেয়াল রাখতে হবে, না যে এটা একটা স্লাম তৈরি হবে এবং আমাদের অনেক দুর্নাম বদনাম নিয়ে আসতে পারে, এই ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা উচিত। একটা এলাকায় সবাইকে রাখার একটা কারণ হচ্ছে যারা এরা যাতে সন্ত্রাসী এইসব বিভিন্ন কর্মকাণ্ডে, বিকজ দিজ আর ব্রিডিং গ্রাউন্ড, তো যাতে কন্ট্রোলে থাকে সেই কারণে। তো বাট ভয় হচ্ছে আমার, যেটা সবচেয়ে বড় হচ্ছে যে এই এদের ফেরত নিতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ফেরত নিতে হবে, এবং তাদের নাগরিকত্ব ফেরত, কফি আনামের নাগরিকত্ব ইন নন ডিসক্রিমিনেশন এই প্রপোজাল গুলো আছে, সেইটা উনি ওই 5টি প্রস্তাবে দিয়েছেন যে ফেরত নিতে হবে, এবং তাদেরই দেশের মায়ানমারেরই যে রিকমেন্ডেশন কফি আনাম সেইটা, এইগুলোর উপর যদি আমরা জোর দিই তাহলে হয়তো চিরকালীন আর কি দীর্ঘস্থায়ী হয়ে এরা থাকবে না, তখন তারা ফেরত নেওয়ার একটা সুযোগ হবে। এবং আগে আমরা কিন্তু কিছু ফেরত নিয়েছি, আপনার 2078 সালে 99 সালে কিছু ফেরত নিয়েছে, কিন্তু তবুও প্রায় 30,000 মতো এইখানে পার্মানেন্টলি আমাদের এই রিফিউজি ক্যাম্পে আছে। সুতরাং আমার মনে হয় উই হ্যাভ টু ডু লট অফ ডিপ্লোম্যাটিক ওয়ার্ক, এবং সেইখানে অনেকগুলো নিদর্শনও পাওয়া গেছে এইটা কিভাবে করা যেতে পারে, কারণ ওখানে যারা যেমন গণচীন তাদের একটা বড় রকমের সেইখানে স্বার্থ রয়েছে, তাকে যদি আমরা, এবং গণচীন আমাদের বন্ধু দেশ, সুতরাং গণচীনকে যদি আমরা ঠিক মতো বুঝাতে পারি তাহলে আমার ধারণা এইটা অনেক তাড়াতাড়ি প্রবলেম আর চিরস্থায়ী হয়ে থাকবে না।
নিরাপত্তা ছাড়াও অর্থনৈতিক স্বার্থের কারণে বহু দেশই মিয়ানমারের ব্যাপারে আগ্রহী, এবং আমরা দেখতে পাই যে ভারতে যে 40,000 মতো রোহিঙ্গা শরণার্থী রয়েছেন তাদের অনেককেই ভারত আশ্রয় দিতে চাইছে না বিভিন্ন কারণ দর্শিয়ে। ঠিক ওই রকমভাবে তো বাংলাদেশ করেনি, করছে না, করতে পারে না মানবিক দৃষ্টিকোণ থেকে, এবং শেখ হাসিনার ভাষণে বাংলাদেশের এ পর্যন্ত যে ভূমিকা, যে অবস্থান, নীতি অবস্থান, তাতেও এটা
অত্যন্ত স্পষ্টভাবে ফুটে এসেছে। দেখেন এইটা একটা অজুহাত, আর এই যখনই কোথাও আপনার অনিশ্চয়তা থাকে, আনসার্টিনিটিস থাকে, ভ্যাকুয়াম থাকে, সেখানে কিন্তু কিছু কিছু মহল ওইগুলোকে আপনার ওই ভুল পথে, সন্ত্রাসীর পথে ধাবিত করার চেষ্টা করে, অল্প টাকায় ওদের কাজ হাসিল হয়। এবং মায়ানমারে যদি অনিশ্চয়তা থাকে, রাখাইনে যদি অনিশ্চয়তা থাকে, তাহলে কোনো কোনো মহল সেটা করার চেষ্টা করবেন, এটা নিঃসন্দেহে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি জিনিস বলেছেন, জোর গলায় বলেছেন, বলছেন কে অস্ত্র দেয়, কে ট্রেনিং দেয়, কে এদের সম্পদের যোগান দেয়, সেগুলো বার করতে হবে। হ্যাঁ, এগুলো তিনি খুব স্পষ্ট, এগুলো যদি করি তাহলে আমরা কন্ট্রোল। দেখেন, এই নির্যাতিত গরিব লোকগুলো আদারওয়াইজ সন্ত্রাসী না, জন্মগত ভাবে দে আর নট সন্ত্রাসী, জন্মগত ভাবে আপনার এই রাখাইন প্রভিন্সের রোহিঙ্গারা সন্ত্রাসী না, কিন্তু অবস্থার প্রেক্ষিতে যেহেতু কষ্টে আছে, দরিদ্র আছে, সেইগুলো ব্রিডিং গ্রাউন্ড, সেই ব্রিডিং গ্রাউন্ড যাতে না হয় সেই জন্যে বিশ্ববাসী আরো সজাগ হওয়া উচিত, অগ্রসর হওয়া উচিত। ব্রিডিং গ্রাউন্ড হওয়ার আগেই জানি এই ইস্যুটা বন্ধ করে দেওয়া যায়, এদের ভালো পথে নিলেবে। যদি হোপ থাকে, মানুষের জীবনের হোপ থাকে, তাহলে তারা কিন্তু এই সন্ত্রাসের দিকে যাবে না। আমরা এটা আমাদের বড় টাস্ক এখন, এই এদের এই রোহিঙ্গা শরণার্থীদের হোপ জাগায়, একটা ভবিষ্যতের স্বপ্ন তাদের আমার দেখাতে হবে। সেইটা না দেখালে পরে সেই যে সন্দেহ আপনি করছেন, সেই সন্দেহগুলো আরো জোরদার হবে। এইটা দায়িত্ব সারা বিশ্বের, কারণ একবার যদি এরা বাজে পথে চলে তখন কিন্তু সারা বিশ্বের খরচ অনেক বাড়বে, বহু রকমের আতঙ্ক সৃষ্টি হবে, শঙ্কা সৃষ্টি হবে। সেই জন্য আমার মনে হয় সারা বিশ্ববাসী এগিয়ে আসা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শান্তির সাথে আমরা এগুলো রিসলভ করতে চাই, অ্যান্ড আই এম ফুললি ইন এগ্রিমেন্ট ওনার বক্তব্যের সাথে। তবে সবসময় যেটা বলে থাকি, ইউএনওতে আপনার স্টেটমেন্টে অনেক সময় কাজ হয় না, অধিকাংশ সময় কাজ হয় না, সেইগুলো কাজ হয় বিভিন্ন লেভেলে আলাপ আলোচনার মাধ্যমে এবং খুব ডিটেইল আলাপ আলোচনার মাধ্যমে। সেইটা আমাদের বোধহয় প্রচেষ্টাটা খুব উত্তরোত্তর জোরদার করতে হবে, এবং এই জন্য হয়তো মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে কোনো লোক নিয়োগ করা দরকার যে এইগুলো কন্টিনিউয়াসলি পারস্যু করবে, এবং কারণ অনেক দেশের সাথেই তো সম্পর্কিত বিষয়টি।
জি, আমরা অতীতে দেখেছি যে ইয়াবা চোরাচালান বা অন্যান্য দ্রব্য সামগ্রীর চোরাচালান ইত্যাদি কারণে উখিয়া সীমান্ত, টেকনাফ সীমান্ত দীর্ঘদিন যাবৎ খুব ভালনারেবল থেকেছে, এবং বর্তমান পরিস্থিতি সেটাকে আরও বেশি ভালনারেবল করে তুলছে বলে অনেকে আশঙ্কা করছেন, এবং ভবিষ্যতে আরও হয়তো বা ভালনারেবল হয়ে উঠবে।
অবশ্যই, যথেষ্ট সম্ভাবনা, এবং এই আপনিও জানেন আমিও জানি, সেই যে ইয়াবা বলেন কিংবা ড্রাগের ব্যবসা করেন, এদের কারা আপনার গডফাদার, এই দরিদ্র লোকগুলোর জিনিসটা নিয়ে আসে, কিন্তু তার পিছনে অনেক শক্তিশালী লোক থাকেন, তাদেরও শাস্তি হয় না, কোনো কোনো সময় তাদের জেলে যাওয়ার পরে রাজকীয় ভাবে তারা থাকে। তো এই ব্যাপারে সরকারকে একেবারে জিরো টলারেন্স, যারা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি জিরো টলারেন্স সত্যিকার ভাবে এনফোর্স করতে হবে, তাহলে কিন্তু এই ওদের নাম ধরে ইয়াবা এবং অন্যান্য ড্রাগের ব্যবসার কাহিনী কমে যাবে। আমি এই সম্পর্কে আপনাকে একটা জিনিস বলি, আমি অনেকের সাথে আলাপ করেছি, অনেক ডিপ্লোম্যাটের সাথে, এবং তারা মনে করে যে বিষয়টি খুব সেন্সিটিভ এবং অত্যন্ত পরিপক্কতার সাথে এইটা ডিল করতে হবে।
জি, ডক্টর আব্দুল মোমেন, রাষ্ট্রদূত ডক্টর আব্দুল মোমেন, সাবেক স্থায়ী প্রতিনিধি বাংলাদেশের জাতিসংঘে, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।